প্রধানত কারণ হচ্ছে যে ইনফর্মাল সেকশনের মাধ্যমে অনেক রিমিটেন্স এখন আসছে, যেমন বিকাশ বা অন্যান্য হুন্ডির মাধ্যমে এটি আসছে, এটিকে একটা কারণ হিসেবে দেখা যায়। তবে প্রধান যে কারণটি সেটি হচ্ছে, আপনি দেখবেন অতি সম্প্রতি সৌদি আরবিয়ায় বেশ বাংলাদেশের লক্ষাধিক লোক সেখানে গিয়েছে, কিন্তু এই লোকদের বেতন ভাতাদি একেবারেই কম। আগে যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী ছিল, তখন তারা ওভারটাইম পে করতে পারতো বা তারা নানাভাবে তাদের উপার্জনের যে সক্ষমতা সেটি তারা বেশি করতে পারতো, কিন্তু গত প্রায় 1 বছর ধরে সৌদি আরবে বাংলাদেশে যেসব কর্মীরা রয়েছে, বিশেষ করে যারা অড জব করে, যারা লেবার বা ক্লিনারের কাজ করে, এদের প্রত্যেকের বেতন 600 থেকে 800 রিয়ালের উপরে তারা কোনোভাবেই ইনকাম করতে পারছে না। যে কারণের জন্য প্রধান যে আমাদের রেমিটেন্স প্রেরণকারী দেশ সৌদি আরবের অবস্থা এরকম দাঁড়িয়েছে। কাতারের অবস্থাও কিন্তু একই রকম।
আপনি বলছেন যে ইনফর্মাল সেক্টরের মাধ্যমে তারা টাকা পাঠাচ্ছে, তো এই নিরুৎসাহিত হওয়ার কারণ কি? ফর্মালি ব্যাংকিং সেক্টরে তারা টাকা পাঠাতে নিরুৎসাহিত হয় কেন?
তার কারণটা হচ্ছে কি, প্রথমত ব্যাংকিং সেক্টরে, যেটা ফর্মাল সেক্টরে, তারা রেট কম দেয়, অর্থাৎ ডলারের বিনিময়ে তারা বাংলাদেশে টাকার পরিমাণ কম দেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা সেই কর্মীকে তার একেবারে নির্দিষ্ট ঠিকানায় টাকাটা পৌঁছে দেয় না, তারা 2 থেকে 3 দিন সময় নেয় এবং আমলাতান্ত্রিক জটিলতা করে। তখন কর্মী স্বাচ্ছন্দ্য বোধ করে যে ইনফর্মাল সেক্টরের মাধ্যমে, যেটা হুন্ডি অথবা বিকাশ, এর মাধ্যমে একেবারে কর্মী নিজের স্ত্রী, মা বা বাবা, ভাই বোনের কাছে টাকাটা পৌঁছে দেয়, যেটা এখনো পর্যন্ত আমাদের যে সরকারি বেসরকারি ব্যাংক একেবারে কর্মীর দ্বার প্রান্ত পর্যন্ত অর্থ পৌঁছে দিতে পারেনি। এটি হচ্ছে যে প্রধান কারণ যে ইনফর্মাল সেক্টরে টাকা বেশি যাওয়ার জন্য। আর আরেকটা কথা আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে সৌদি আরবে অতি সম্প্রতি একটা নতুন আইন হতে যাচ্ছে, যে আইনটা হচ্ছে গিয়ে যে কোনো কর্মী যখন সৌদি আরবে যাবে, তখন যাবার পূর্বে তার যে বেতনের শর্ত থাকবে, অর্থাৎ 600 রিয়াল যে বেতনের কথা থাকবে তার চুক্তিপত্রে, তার চাইতে বেশি টাকা সে তার দেশে প্রেরণ করতে পারবে না। অথচ বাংলাদেশের কর্মীরা মূলত সৌদি আরব বা মিডিল ইস্টে যায় শুধুমাত্র এই বেসিক বেতনের জন্য না, তারা ওভারটাইম করে, তারা একটা এক্সট্রা কাজ করে, একটা অড জব করে, একটা বাড়ি পরিষ্কার করে দেয়, একটা রাস্তাঘাট পরিষ্কার করে দেয়। সৌদি আরব যদি এই আইনটি সত্যি সত্যি পাশ হয়ে যায়, তাহলে আমাদের কর্মীরা চুক্তির মধ্যে যে অর্থ থাকে তার সাথে বেশি অর্থ প্রেরণ করতে পারবে না। সে কারণের জন্য যেহেতু আমরা সৌদি জুড়ে স্বাক্ষর করেছি, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা রয়েছেন, তারা এই বিষয়টা অ্যাড্রেস করবেন, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টা অ্যাড্রেস করবেন, যাতে এই ধরনের কোনো আইন বা বিধি তারা তৈরি না করে।
আপনি কাতারের কথা বলছিলেন, সেখানে কি?
কাতারও কিন্তু একই অবস্থা, আমাদের কর্মীরা সেখানে নির্যাতিত হচ্ছে, আমাদের কর্মীদের বেতন ভাতাদি খুবই কম, বাংলাদেশ টাকায় 12 থেকে 15 হাজার টাকা, বিশেষ করে যারা অড জব করে, যারা লেবার বিষয়ে কাজ করে। আর সেখানে একটা নতুন চিটিং শুরু হয়েছে, নতুন একটা সমস্যা তৈরি হয়েছে, সেখানে হচ্ছে কাতারে কিছু বাংলাদেশে গিয়ে কাতারিদের সাথে সংযুক্ত হয়ে তারা একটা নতুন কোম্পানি খোলে, এবং সেই কোম্পানির নামে তারা 50, 100, 150 লোক সেখানে নিয়ে যায়, কিন্তু লোক নিবার পূর্বে তারা অর্থ সংগ্রহ করে, কিন্তু যখন লোক যায় তখন সেই কোম্পানিগুলোতে কাজ থাকে না, অর্থাৎ এগুলি হাই হাই কোম্পানি। কাতারের সিস্টেমটা হচ্ছে আপনি যদি কোনো একটা কোম্পানি খুলতে চান কোনো কাতারি, তাহলে সেখানে সে কোম্পানি খুলতে পারে। তো এই যে প্রবণতাটা, এভাবে কোম্পানি খুলে খুলে লোক নিয়ে যাচ্ছে কিন্তু কাতারে সেই কাজ নাই, এই কারণের জন্য কিন্তু কর্মীদের অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর অন্যদিকে কাতারের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক থাকার পরেও কিন্তু বাংলাদেশের সাথে কাতারের যে মিনিমাম যে লেবার যে স্ট্যান্ডার্ড যে স্যালারি, সেই স্যালারি পর্যন্ত আজ পর্যন্ত আমরা কিন্তু সেখানে আমরা সঠিকভাবে ঠিক মতো অ্যাড্রেস করতে পারিনি। আমরা দেখেছি সেখানে প্রচুর কনস্ট্রাকশন কর্মী না খেয়ে থাকছে, তারা কর্মক্ষেত্র থেকে প্রতারিত হচ্ছে, তারা অনেকে যে দেশে ফিরে আসবেন, সেই ফিরে আসার জন্য তাদের সে অর্থ কিন্তু সেখানে পর্যন্ত নাই। এক্ষেত্রে এমবসিগুলো কিন্তু এক ধরনের নীরব ভূমিকা পালন করছে। আর যারা বাংলাদেশের এবং কাতারের কিছু, কাতারের আপনি জানেন যে কাতার এমন একটা দেশ, সেখানে শুধুমাত্র লোকাল কাতারি ছাড়াও আশেপাশের অনেক মধ্যপ্রাচ্যের দেশরা সেখানে, দেশের লোকেরা গিয়ে সেখানে কাতারের সিটিজেনশিপ নিয়েছে। এই ধরনের আশেপাশের অনেক দেশের লোকেরা যারা কাতারের সিটিজেন হয়েছে, তারা কোম্পানি খুলে সেই কোম্পানির ভিসা সাবমিট করে বাংলাদেশ থেকে লোকদের কিনে সেখানে প্রতারিত করছে। সুতরাং কাতারের অবস্থা কিন্তু আমাদের জন্য একটা ভার্নাদেবল অবস্থা রয়েছে। আপনি যদি দেখেন আমাদের লিবিয়ার জায়গা যদি দেখেন, লিবিয়া থেকে কিন্তু লোকেরা এখন অর্থ প্রেরণ করতে পারছে না, যে কটা লোকই সেখানে রয়েছে, কোনো ফর্মাল চ্যানেল নাই, সরকার সেভাবে সহযোগিতা করতে পারেনি। ইরাকও কিন্তু বাংলাদেশে বেশ লোক রয়েছে, কিন্তু তারাও কিন্তু সেভাবে আমাদের বাংলাদেশে এখনো সেভাবে ফর্মাল ওয়েতে, তাদের যুদ্ধ বিধ্বস্ত অবস্থার পরবর্তী সময় থেকে ফর্মাল ওয়েতে কোনো অর্থ প্রেরণ করতে পারে না। তো সব মিলিয়ে আমাদের কর্মীদের বেতন ভাতা কমেছে, কর্মীদের সুযোগ সুবিধা কমে যাওয়া এবং কর্মী যাওয়ার পরিমাণটা কমে যাওয়া। আমরা শুধুমাত্র লেবার প্রেরণ করি, আমরা কিন্তু যে প্রফেশনালস প্রেরণ করা, একটা ডাক্তার প্রেরণ করা, একটা ইঞ্জিনিয়ার প্রেরণ করা, একটা নার্স প্রেরণ করা, যদি আমরা সেটা প্রেরণ করতে পারতাম সেখানে কিন্তু আমাদের রেমিটেন্সের পরিমাণটা বাড়তো। আপনাকে একটু সর্বশেষ জানিয়ে রাখি, আপনি জানেন যে বাংলাদেশের প্রায় 1 কোটির কাছাকাছি অভিবাসী বিদেশে অবস্থান করছে। আমাদের প্রতি বছর যে ইনকাম হয়, আয় হয় বৈদেশিক মুদ্রা, সেটা হচ্ছে $15 বিলিয়ন কম বেশি যদি বলা হয়। অথচ ফিলিপিনের মাত্র 35 লক্ষ লোক সারা পৃথিবীতে কাজ কাজ করছে, তাদের প্রতি বছরে যে ইনকাম বৈদেশিক মুদ্রা আয় হয় সেটি হচ্ছে $25 বিলিয়ন। 35 লক্ষ লোক পাঠিয়ে তারা $25 বিলিয়ন ইনকাম করে, আর আমরা 1 কোটি অভিবাসী বিদেশে থাকার পরে আমরা এখনো পর্যন্ত 15 বিলিয়ন ডলার ইনকাম করছি। সুতরাং সব মিলিয়ে আমাদের কর্মীদের বেতন ভাতা নির্ধারণ করা, আমাদের অধিক পরিমাণে প্রফেশনালস প্রেরণ করা, দক্ষ কর্মী অতি দক্ষ কর্মী প্রেরণ করা, তার সাথে সাথে যে ইনফরমাল চ্যানেলে যে অর্থ আসে সেই জায়গাটাকে বন্ধ করে ফর্মাল চ্যানেলে অর্থ আনতে পারলে আমি মনে করি যে আমাদের বৈদেশিক মুদ্রা যে আয়ের হারটি সেটি বেড়ে যাবে।